মরি যেন ইমানিয়ে ইলাহি, মরি যেন ইমানিয়ে ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। কনজুল উম্মুল কিতাবের 2236 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে তবে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার বদান্যতার দায়িত্বে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজ বয়ান এর শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুন মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আর মাদানী ফুলে এটা রয়েছে, ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম আমলের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। তা আসুন আমরা নিয়ত করে নিই, দৃষ্টিকে নত রেখে মনোযোগ সহকারে যতটুকু সম্ভব বয়ান শ্রবণ করব। মোবাইল ফোন ইত্যাদি দিয়ে খেলা করতে করতে আমরা বয়ান শ্রবণ করব না। আল্লাহ আজ্জা ও জালো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্য, এলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতামাতার ইসালের সওয়াবের জন্য আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের বয়ানের বিষয় হচ্ছে প্রতিবেশীর অধিকার। এটা আমরা হয়তোবা অনেকেই আমাদের দৃষ্টি আমাদের খেয়াল এই বিষয়ের প্রতি নেই, বরং আমরা এবাদতকে শুধুমাত্র নামাজ রোজা হজ এবং জাকাতের মাঝে সীমাবদ্ধ করে রেখেছি। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি সামাজিক ব্যবস্থা, ইসলাম এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থার নাম, সিস্টেম আর পদ্ধতির নাম, যেখানে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অবস্থানে প্রতিটি ব্যক্তি প্রতিটি পরিবার প্রতিটি সমাজের কার কি অধিকার রয়েছে, কার সাথে কেমন আচরণ করতে হবে, সে বিষয়ে ইসলামী শরীয়ত ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আর আমি যখন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করব, সেটাই হবে আমার জন্য ইবাদত, সেটাই হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার মাধ্যম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় প্রতিবেশীর অধিকার সম্পর্কে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই প্রতিবেশীর হক কিংবা প্রতিবেশীর অধিকার এই বিষয়টা না শুধুমাত্র ইসলামের মধ্যে এসেছে, বরং প্রাক ইসলামিক যুগে ইসলামের পূর্বেও যারা ভালো মানুষ ছিল তারাও প্রতিবেশীর হকের ব্যাপারে সজাগ ছিল, তারাও প্রতিবেশীর হককে যথাযথভাবে আদায় করত। আসুন এ ব্যাপারে দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত উয়ুনুল হেকায়াতের দ্বিতীয় খণ্ডে 240 পৃষ্ঠার একটি ঘটনা আমরা শুনি, যা হাতেম তাই আমরা শুনেছি। সে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি প্রকাশের আগের সময়ের ছিল, সে যাকে জাহিলি যুগ আমরা বলি, ওই সময়কার ব্যক্তিত্ব ছিল তিনি। কিন্তু ওই অবস্থানে থাকার পরেও যারা ভালো মানুষ ছিল তারা আসলে সব যুগেই ভালো ছিল। যেমনই ভাবে এসেছে হযরতে সাইয়েদুনা মিলহান তাই রহমাতুল্লাহ তাআলা থেকে বর্ণিত, হাতেম তাইয়ের স্ত্রী তার দানশীলতার একটি ঘটনাকে বর্ণনা করেন, আর বর্ণনা করতে গিয়ে বলেন, হাতেম তাইয়ের স্ত্রী সে বলেন, একবার সারা দেশে দুর্ভিক্ষ দেখা দিল, ওই সময় একেবারে শস্য উৎপাদিত হয়নি, আকাশ থেকে সারা বছর বৃষ্টি বর্ষণ হয়নি, উটগুলো সারাদিন পানির সন্ধানে ঘোরাঘুরি করত কিন্তু এক ফোঁটা পানিও তাদের নসিব হতো না, খাবার নেই, পানি নেই, চারদিকে হাহাকার, প্রত্যেক প্রাণী ক্ষুধা পিপাসায় অস্থির ছিল। এক রাতে খুব বেশি পরিমাণে ঠান্ডা পড়ল, শীত, আমার ঘরে খাবার জন্য একটা লোকমা খাবারও ছিল না। আমাদের সন্তান আব্দুল্লাহ, আদি এবং আমার একমাত্র কন্যা সিফানা, যে পরবর্তীতে হুজুর হোসেনের দরবারে হাজির হয়েছে, তার কন্যা ক্ষুধায় ছটফট করছিলেন। অবশেষে দীর্ঘ রাত অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে দুই ছেলে ঘুমিয়ে পড়ল, আমি তাদেরকে একটি চাটায় শুয়ে দিলাম, অতঃপর তৃতীয় জনকে ভুলাতে লাগলাম, অবশেষে আমার ওই সন্তানও ঘুমিয়ে পড়ল। হাতেন তাই বলল যে আজ আমি জানি না আমার কেন ঘুম আসছে না। অতঃপর তিনি এদিক সেদিক হাঁটতে লাগলেন, টহল দিতে লাগলেন, হঠাৎ আমাদের ঘরের বাহিরে কারো আওয়াজ শোনা গেল। হাতেন তাই উচ্চ আওয়াজে বলল, কে? কিন্তু কোনো উত্তর দেয়নি। আমি বাহিরে গেলাম এবং অবস্থার খবর নিয়ে ফিরে আসলাম এবং হাতেন তাইকে বললাম, আপনার অমুক প্রতিবেশিনী এই কঠিন সময়ে আপনি ছাড়া অন্য কারো প্রতি তার দৃষ্টি পড়েনি, যার কাছে সে আশ্রয় নিবে, নিজের ক্ষুধার্ত বাচ্চাকে আপনার কাছে নিয়ে এসেছে, তারা ক্ষুধায় এমনভাবে ছটফট করছে যেমন কোনো প্রাণীর বাচ্চারা চিৎকার করে। এটা শুনে হাতেন তাই বলল, তাদেরকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আমি বললাম, আমাদের নিজের সন্তানরা ক্ষুধায় মারা যাচ্ছে, ক্ষুধায় মরছে, প্রচন্ড ক্ষুধার্ত, তাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছে কোনো কিছু নেই, আর অমুক প্রতিবেশী এবং তাদের সন্তানদেরকে আমরা কিভাবে সাহায্য করব? হাতেন তাই বলল, চুপ থাকো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের এবং তাদের সকলের পেট ভর্তি করে দিবে, যাও তাড়াতাড়ি সেই দুঃখী মাকে ডেকে নিয়ে আসো। আমি তাকে ডেকে নিয়ে আসলাম, সেই গরিব মহিলা, দুইটি সন্তান তার কোলের মধ্যে উঠানো ছিল আর দুইটি সন্তান তার পিছনে আসছিল। হাতেন তাই তাদেরকে রুমের ভিতর কক্ষের মধ্যে বসালেন এবং নিজের একটি মোটা তাজা প্রাণীকে জবেহ করে আগুনে সেটাকে জ্বালাতে লাগলেন, ছেঁকতে লাগলেন। যখন আগুনের শিখা উঠতে লাগলো তখন ছুরি নিয়ে সেটাকে চামড়া তুলে ফেললেন, ওই সময়কার যে পদ্ধতি ছিল খাবারের সে অনুযায়ী সে খাবার প্রস্তুত করলেন, অতঃপর ওই মহিলার দিকে ওই গোস্ত ছুরিকে বাড়িয়ে দিয়ে বলেন, খাও এবং নিজের সন্তানকে খাওয়াও। অতঃপর তার স্ত্রী, হাতেম তাইয়ের স্ত্রী বলেন, অতঃপর আমাকে বললেন, তুমিও খাও এবং সন্তানদেরকে জাগ্রত করে দাও যেন তারাও তাদের ক্ষুধা নিবারণ করতে পারে। আমাদের প্রতিবেশিনী অল্প অল্প করে মাংস খাচ্ছিল, তার সংকোচবোধ লক্ষ্য করে হাতেম তাই বলল, কতই না মন্দ কথা যে তোমরা আমাদের মেহমান হয়ে অল্প অল্প করে খাচ্ছ? এটা বলে সে আমাদের কাছে টহল দিতে লাগলো। আমরা সবাই খাবারের মধ্যে ব্যস্ত ছিলাম এবং হাতেম তাই আমাদের দিকে তাকাচ্ছিল এবং আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি। কিন্তু আল্লাহ তাআলার শপথ, হাতেম তাই একটি মাংসের টুকরা পর্যন্ত খায়নি, অথচ তিনি আমাদের সবার চেয়ে বেশি ক্ষুধার্ত ছিলেন। সকালে জমিনের মধ্যে নিচে ওই প্রাণীর পায়ের গোড়ালি এবং হাড্ডি ছাড়া অবশিষ্ট কিছুই ছিল না, অর্থাৎ সবকিছুই তারা খেয়ে নিয়েছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই বর্ণিত ঘটনা থেকে আমরা কয়েকটি মাদানী ফুল জানা হয়ে গেল। পূর্ববর্তী লোকদের মাঝে প্রতিবেশীর মঙ্গল কামনা, তাদের কষ্টের অনুভূতি পরিমাণ কম করার এটা সিস্টেম ছিল। হাতিম তাই যাকে জাহিলি যুগে দানশীলতার ক্ষেত্রে যথেষ্ট প্রসিদ্ধ মনে করা হতো, বিশেষ করে তার প্রতিবেশীদের উপর অনেক দয়ালু ছিল, তার সত্যিকারের মঙ্গল কামনা, অভাবী প্রতিবেশীদের তিনি আশ্রয়স্থল ছিল। যখন তার প্রতিবেশীর মধ্যে কেউ কষ্টে পতিত হত, তখন তার রাতে ঘুম চলে যেত, তার বেকুল অবস্থা জারি হতো। এই ঘটনা থেকে বোঝা গেল প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করা প্রাচীন যুগ হতে মানুষের মাঝে প্রচলিত। অতঃপর যখন ইসলামের সূর্য উদিত হল, তখন এই ধর্ম এবং বান্দার অধিকারের সবচেয়ে বড় পতাকাবাহী ধর্ম প্রতিবেশীর অধিকারের গুরুত্ব অনেক বাড়িয়ে দিল। অতএব ইসলাম ধর্মের জন্য প্রাণ উৎসর্গকারীরা, আল্লাহ তাআলার বিধি বিধানের সামনে মাথা নতকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আশিকগণ, তাদের কথাবার্তা কাজকর্ম এর মাঝে প্রতিবেশীর অধিকার আদায় করা, তাদের সাথে উত্তম আচরণ করার সেই মহান উদাহরণ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, যাদের দৃষ্টান্ত অত্যন্ত বিরল। আমরা এই ঘটনাটি সবাই জানি, যেটা আমরা বয়ানের মাঝে অনেকবার শুনেছি। যেহেতু আজকে প্রতিবেশীর হক বিষয় নিয়ে আলোচনা, সেহেতু আবার সেই ঘটনাটি উল্লেখ করার চেষ্টা করছি। আর তা হচ্ছে এই, আমাদের মহান ইমামে আজম আবু হানিফা, যে যার সম্পর্কে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন রাজাআ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুফায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশীর মধ্যে একজন মুচি থাকত, যে সারা দিন পরিশ্রম করত আর রাতে ঘরের মধ্যে মাছ অথবা কোনো প্রাণীর মাংস নিয়ে আসতো, অতঃপর সেগুলো বুনে খেত, গুণা করে পাক করে খেত, অতঃপর মদ পান করত। যখন মদের নেশায় মাতাল হয়ে যেত, তখন খুব চিৎকার করত। এভাবে গভীর রাত পর্যন্ত তার ধারাবাহিকতাকে বজায় রাখত, এমনকি তার ঘুম চলে আসত। কুটি কুটি হানাফিদের পেশওয়া ইমাম, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সেই চিৎকারের কারণে অনেক কষ্ট হতো, কিন্তু তিনি সারা রাত নামাজে ব্যস্ত থাকতেন। এক রাতে সেই প্রতিবেশী মুচির আওয়াজ শোনা গেল না। সকালবেলা তার ব্যাপার জিজ্ঞাসা করলে তখন তাকে বলা হলো রাতে সিপাহীরা এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তখন তাকে বলা হলো ফজরের, তখন তিনি বললেন ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির, তখন তিনি ফজর আদায় করলেন এবং বাহনের উপর আরোহণ করে খলিফার কাছে গেলেন আর নিজের আসার খবরটা খলিফার কাছে পাঠালেন। খলিফা হুকুম দিল তার বাহনের লাগাম ধরে অত্যন্ত সম্মানের সাথে শাহী গালিচা পর্যন্ত নিয়ে আসো, তাকে বাহন থেকে নিচে নামতে দিও না। কারণ তৎকালীন সময়ে যে বাদশা ছিল, সে অনেকভাবে চেষ্টা করত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার মন তুষ্টি করার জন্য। এবং ইমামে আজম রাহমাতুল্লাহ তাআলার শেষ জীবনের অবস্থা এমন ছিল যে তাকে ধর্মমন্ত্রীর দায়িত্ব নেয়ার জন্য প্রেসার দেওয়া হয়েছিল, এবং সর্বশেষ এজন্য সে দায়িত্ব নেয় নাই, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এবং ওই জেলখানার মাঝে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করেছে, ওই নির্যাতনের পর তিনি শহীদ হয়েছেন সেখানে। কিন্তু তারপরেও তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দূরে রয়েছেন, তিনি অত্যন্ত তাকওয়াবান ব্যক্তিত্ব ছিলেন, তিনি রাষ্ট্রীয় ক্ষমতাধর ব্যক্তিদের সংস্পর্শে খুবই কম যেতেন, তার থিম এটা ছিল। তো যখন নাকি তিনি ওই প্রতিবেশীকে গ্রেফতার করেছে, ওই প্রতিবেশীর অধিকার আদায় করার জন্য তিনি যখন চলে গেলেন বাদশার কাছে সবকিছুকে ভুলে, তখন বাদশাহ হুকুম দিলেন তাকে যেন সসম্মানে শাহী গালিচাতে নিয়ে আসা হয়। যখন সিপাহীরা সেভাবেই কাজ করলো, খলিফা জিজ্ঞাসা করলো কি হুকুম, আপনি এসেছেন কি হুকুম আমার জন্য? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমার একজন প্রতিবেশী মুচি ছিল যাকে গত রাতে সিপাহীরা গ্রেফতার করে নিয়ে এসেছে, তার মুক্তির হুকুম দিন। খলিফা আদেশ জারি করলো, ওই মুচিকে তাড়াতাড়ি মুক্তি করে দাও এবং ওই সব কয়েদিকে মুক্তি করে দাও যাদেরকে আজকে ধরে নিয়ে আসা হয়েছে। যেহেতু ইমামে আজম আমার কাছে এসেছেন, তার সম্মানে আজকে সবাইকে মুক্ত করে দাও। অতঃপর ইমামে আজম বাহনের উপর আরোহণ করে পথ চলতে শুরু করলেন, সেই প্রতিবেশী তার পিছনে পিছনে চলতে লাগলো। তখন ইমামে আজম রাহমাতুল্লাহ তাআলা আলাই জিজ্ঞাসা করলেন, হে যুবক, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? সে আরজ করল, না, বরং আপনি আমাকে সাহায্য করেছেন, আমার জন্য সুপারিশ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক, কেননা আপনি প্রতিবেশীর সম্মান এবং অধিকারকে গুরুত্ব দিয়েছেন। এরপর সেই ব্যক্তি তওবা করে নিল এবং গুনাহ থেকে ফিরে আসলো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা, যিনি প্রতিবেশীর হক এর ব্যাপারে কেমন সচেতন ছিলেন। একজন সামান্য মুচি, আমাদের দৃষ্টিতে আমরা কি মনে করি, আরে মুচি আমরা এবং মুচি তার মধ্যে এই পার্থক্য চিন্তা করি, আর যিনি ইমামে আজম আবু হানিফা, যিনি হচ্ছেন সারা পৃথিবীর কোটি কোটি হানাফি মাযহাবের অনুসারীদের ইমাম, যাকে এত বড় পদ নেওয়ার জন্য বাদশার পক্ষ থেকে প্রেশার করা হতো, তার ইজ্জত সম্মান কতটুকু, কিন্তু সে তার ওই প্রতিবেশীর খবর রেখেছেন যে প্রতিবেশী একজন একেবারে দুনিয়াবী দৃষ্টিতে নিচু কাজ করে থাকে, আবার তাকে কষ্ট দিয়েছে, এমন না যে তাকে কষ্ট দেয় নাই, তার সাথে সুসম্পর্ক রেখেছে, বরং তাকে কষ্ট প্রদান করেছে, তার প্রতি এমন দয়া করেছেন আমাদের ইমামে আজম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা তার পূর্বে শুনলাম হাতেম তাইয়ের ঘটনা, এবার আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কোন অবস্থাতে আছি? আমি কিন্তু নিজেকে মুসলমান দাবি করি, আলহামদুলিল্লাহ আমি মুসলমান, নিজের নাম এর সাথে ইসলাম বা মুসলমানের চিহ্ন রয়েছে, কিন্তু আমার চরিত্রের সাথে কি ইসলামের চিহ্ন আছে? আমার আচার ব্যবহারের সাথে কি ইসলামের প্রতীক বহন করছে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা বলেন, মনে রাখবেন, প্রতিবেশীর হক শুধুমাত্র এটা নয় যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, বরং প্রতিবেশীর পক্ষ থেকে পাওয়া কষ্টসমূহ সহ্য করাও প্রতিবেশীর হকের মধ্যে অন্তর্ভুক্ত। কেননা এমন হয়ে থাকে, এক ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, সেও এর বিনিময়ে তাকে কষ্ট দেয় না, অথচ সেইভাবে প্রতিবেশীর হক আদায় হয় না। সেই জন্য শুধুমাত্র কষ্ট সহ্য করার উপর যথেষ্ট মনে করবেন না, বরং জরুরি এটা যে তার সাথে নম্র এবং উত্তম আচরণ করুন। আমাদের প্রিয় আকা মাদানীওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যা মুআজাবুল কবীরের 1630 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেসব লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার মধ্যে ওই সকল ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত যার মন্দ প্রতিবেশী তাকে কষ্ট দেয়, তখন সে ওই কষ্ট প্রদানের উপর ধৈর্য ধারণ করে, এমনকি আল্লাহ তাআলা তার জীবন অথবা মৃত্যুর মাধ্যমে এর সমাপ্তি করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত যেন আমরা প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখি। আমরা শুনলাম হাদিসে পাক এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলার ঘটনা থেকে যে প্রতিবেশীর হক তাকে বলা হয়, যে আমাকে কষ্ট দিবে তাকে মাফ করা, আমার সাথে ভালো কেউ সম্পর্ক রেখেছে আমি তার সাথে সম্পর্ক রাখি, আমাদের অভ্যাস কিন্তু এটা, যে আমার সাথে ভালো আমি তার সাথে ভালো, যে আমার সাথে মন্দ আমি তার সাথে, অনেক সময় ধমক দেখিয়েও কিছু বলে, এই তুই আমার চিনস, আমার আসল চেহারা দেখোস নাই, কই না, কারোর সাথে যখন ঝগড়া লাগে বলি কি তুমি কিন্তু আমার আসল চেহারা দেখো নাই। তার মানে কি? আসল চেহারাটা আমাদের অত্যন্ত বিকৃত, অত্যন্ত খারাপ, যেটা আমাদের মাঝে মাঝে মুখ দিয়ে প্রকাশ হয়ে যায়। কিন্তু না প্রিয় ইসলামী ভাইরা, আমাদের আসল চেহারা হওয়ার দরকার ছিল অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে 17 আঙ্গুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহর বন্দেগি করো, তার শরীক কাউকে দাঁড় করাবে না, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, আত্মীয় স্বজনগণ, এতিমগণ, অভাবগ্রস্তগণ, নিকট প্রতিবেশীগণ, দূর প্রতিবেশীগণ, এবং স্ত্রীদের সাথে, পথচারী এবং আপন দাস দাসীদের সাথেও। নিশ্চয়ই আল্লাহ পছন্দ হয় না কোনো দাম্ভিক্য আত্মগৌরবকারীদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করার ব্যাপারে স্পষ্টভাবে এখানে লিখেছেন। তাফসীরে আহমদীতে বর্ণিত রয়েছে, নিকট প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো, দূরবর্তী প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য যা একই মহল্লার অধিবাসী কিন্তু তাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো না, অথবা যারা প্রতিবেশী এবং আত্মীয় তারাই হলো নিকটতম প্রতিবেশী, আর যারা শুধুমাত্র প্রতিবেশী আত্মীয় নয় তারা দূরবর্তী প্রতিবেশী, অথবা যারা প্রতিবেশী হবে মুসলমান হবে তারাই হলো নিকটতম প্রতিবেশী, আর যারা শুধুমাত্র প্রতিবেশী হবে মুসলমান না তারা হলো দূরবর্তী প্রতিবেশী। প্রতিবেশীর মধ্যে তিনটি কোয়ালিটির কথা বলা হয়েছে, একজন যিনি বাড়ির সাথে বাড়ি, এক নাম্বার সে মুসলমান, দুই নাম্বার আত্মীয়, তিন নাম্বার তার সাথে তিনটা হক জড়িত, যে মুসলমান পাশাপাশি প্রতিবেশী তার সাথে দুইটা হক জড়িত, আর যে ব্যক্তি অমুসলিম কিন্তু প্রতিবেশী তার সাথে একটা হক জড়িত। আমরা তো মনে করি তো মুসলমানই না, ওর আবার হক কিসের বলি না, আমরা চিন্তা করি না। না প্রিয় ইসলামী ভাইরা, ইসলাম কখনো কারো প্রতি বাঁকা দৃষ্টিতে দেখার অধিকার আপনাকে দেয়নি, কটাক্ষ করে কথা বলার অধিকার আপনাকে দেয়নি। আপনি তার সাথে, সে অমুসলিম হোক, সে যে কোনো ধর্মের হোক না কেন, আপনি তার সাথে উত্তম আচরণ করবেন। আরে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনব যে আমাদের বুজুর্গানে দিনদা কেমন উত্তম আচরণ করত অমুসলিমদের সাথে। কিন্তু আজকে আমরা অমুসলিম তো দূরের কথা, নিজের প্রতিবেশী, আরে নিজের প্রতিবেশী তো আরো দূরের কথা, নিজের ভাইয়ের সাথে আমরা খারাপ আচরণ করছি, আর শুধু আমরা মনে করছি যে আমরা একেবারে পাকা মুসলমান, কিন্তু না তারা শুনুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা মাদানী আলে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি? হুজুর সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কি এটা জানা আছে প্রতিবেশীর হক কি? অতঃপর নিজে ইরশাদ করেন, যখন তারা তোমাদের কাছ থেকে সাহায্য চাইবে তখন সাহায্য করবে, যখন কর্জ চায় তখন কর্জ দিবে, আর যখন মুখাপেক্ষী হয় তখন তাকে দান করবে, অসুস্থ হয় সেবা করবে, সফলতা লাভ করে ধন্যবাদ দাও, বিপদগ্রস্ত হয় তখন তার জন্য সমবেদনা জ্ঞাপন করো, মৃত্যুবরণ করলে তার জানাজার সাথে যাও, অনুমতি ছাড়া নিজের উচ্চ দালান নির্মাণ করিও না যাতে তার বাতাস বন্ধ হয়ে না যায়, তোমার ডেকচি ধারা তাকে কষ্ট দিবে না কিন্তু তা হতে তাকে কিছু দাও, যখন ফল ক্রয় করবে তখন তার কাছে কিছু হাদিয়া পাঠাও, আর যদি না দাও লুকিয়ে ঘরের মধ্যে নাও, এবং তোমার সন্তানেরা যেন তা নিয়ে বাহিরে না যায় যার কারণে প্রতিবেশীর সন্তানেরা কষ্ট না পায়, কষ্ট পায় যাতে, এরকম কাজ করিও না। তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি? ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, সরকার শাসন ইরশাদ করছেন, পরিপূর্ণভাবে প্রতিবেশীর হক আদায়কারীর সংখ্যা কম, তারাই যাদের উপর আল্লাহ তাআলা দয়া রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিবেশীর সম্পর্কে ধারাবাহিকভাবে উপদেশ দিচ্ছিলেন, এমনকি লোকেরা মনে করছিল যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানিয়ে দিবে, অতঃপর রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, প্রতিবেশী তিন প্রকার, কারো হক তিনটি, কারো হক দুইটি, কারো হক একটি। যে সকল প্রতিবেশী মুসলমান এবং আত্মীয় তাদের হক তিনটি, প্রতিবেশীর হক
ইসলামের হক আত্মীয়র হক আর মুসলমান প্রতিবেশীর হক দুইটি, প্রতিবেশীর হক এবং ইসলামের হক। আর অমুসলিম প্রতিবেশী শুধুমাত্র একটি হক, আর তা হচ্ছে প্রতিবেশীর হক। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত হাদিস থেকে প্রত্যেক জ্ঞানী ব্যক্তি ভালোভাবে বোঝার চেষ্টা করেছে, বুঝতে পারে যে প্রতিবেশীর হক আদায় করা, তাদের দেখাশোনা করা, অভাব পূরণ করা, এটা অত্যন্ত জরুরি একটি বিষয়, যা আমরা মুসলিম শরীফের এই হাদিস থেকে শোয়াবুল ইমান এর 9,507 নম্বর হাদিস থেকে শ্রবণ করলাম। প্রিয় ইসলামী ভাইরা, যে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম ভাবছিলেন যে উত্তরাধিকার বানিয়ে দেয় কিনা তাদেরকে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মরি যেনু ঈমানী